আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
তরুণ বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের চলচ্চিত্র মাস্টার আসন্ন সিডনি চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়েছে। বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলের স্থানীয় রাজনীতিকে রূপকভাবে চিত্রিত করার পাশাপাশি চলচ্চিত্রটি দেশের বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের এক শক্তিশালী প্রতিফলন তুলে ধরে। রেজওয়ান শাহরিয়ার সুমিত তার চলচ্চিত্রটি নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন। সুমিত, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত।
ধন্যবাদ জনাব শাহান, আমাকে আপনাদের দর্শকদের সামনে আমার মতামত তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য।
তো প্রথম প্রশ্ন হচ্ছে যে নোনা জলের কাব্যের পর মাস্টার হচ্ছে আপনার দ্বিতীয় ফিচার ফিল্ম, তো এই ছবিটা বাংলাদেশের বাইরে অনেক দর্শক ইতিমধ্যে দেখতে পেয়েছে এবং এই ছবিতে আমি মনে করি যে আপনি রূপকভাবে সার্বিক একটা বাংলাদেশের রাজনীতির একটা চিত্র, যেখানে আমলাতন্ত্র, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী গ্রুপগুলোর যে একটা ত্রিচক্র বা ট্রায়াড, সেটার এক ধরনের প্রতিফলন আমি দেখতে পাই। কি আপনি মানে কিভাবে বিষয়টা আপনি তুলে ধরার চেষ্টা করেছেন?
জি, মাস্টার ছবিটি ডেফিনেটলি একটি রাজনৈতিক থ্রিলার, এবং এখানে আপনি যেটা বললেন যে যে ট্রায়াডটা অপারেশনাল শুধু বাংলাদেশে না, আমি বলবো যে সারা বিশ্বেই, রাজনীতিবিদ, আমলা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী, তারা মিলে যে ট্রায়াডটা ফর্ম হয়, তারা আসলে কাকে রক্ষা করে? তারা রক্ষা করে হচ্ছে স্ট্যাটাস কোকে। তো এবং এই স্ট্যাটাস কোটা রক্ষা হলে তাহলে পুঁজিবাদীদের সুবিধা হয়। তো আমি মাস্টারেও তাই দেখিয়েছি আসলে, এই যে একটি একটি লাক্সারি রিসোর্ট বানানোর প্রস্তাব আসে উন্নয়নের নামে, একটি প্রান্তিক বসতিকে তুলে দেওয়ার কথা বলা হয়। সো যদিও আমি কর্পোরেট ফেস দেখাইনি এখানে, কিন্তু তারা তাদের প্রভাব পুরোপুরি বিরাজমান এবং বোঝা যায়
যে প্রচন্ডভাবে এসেছে আর কি।
জি, একদমই। সো সেটা এখন এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আমি এমনি কোন বাস্তব অভিজ্ঞতা থেকে এই গল্পটি নেওয়া কিনা, তো আমি বলবো যে অনেকগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া, এটা অনেকগুলো ঘটনা বা পরিস্থিতি আমি দেখেছি চাক্ষুষ এবং সেগুলোর একটা অ্যামালগাম। তো এটা হচ্ছে মাস্টারের একটা দিক, কিন্তু আমি বলবো যে মাস্টারের আরেকটা দিক আছে যেটা আমার কাছে আরো বেশি ফ্যাসিনেটিং এবং গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আপনার এই যে যে রাজনীতিবিদ চরিত্র জহির, যেটা আমাদের প্রিয় নাসিরুদ্দিন খান ভাই অভিনয় করেছেন, এই রাজনীতিবিদের যে পরিবার, সেই পরিবারে ওনার স্ত্রী রয়েছে ঝর্ণা এবং ওনার সন্তান রয়েছে। তো এই স্ত্রী এবং সন্তান, তাদের উপর এই নাসিরের যে ট্রান্সফরমেশন, সেটার কি প্রভাব পড়ছে, সেটা কিন্তু এখানে এসেছে। সো এই ফিল্মে শুধুই যে আপনার পলিটিক্যাল ক্যানভাসিং এর যে এপিকনেস, সেটার উপর ফোকাস করা তা না, এটা পলিটিশিয়ানের যে ইন্টিমেট লাইফ এবং সেই ইন্টিমেট লাইফে যে ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু কোয়াইটলি সেটা সে বা তার পরিবার ফেস করছে, তো সেই ব্যাপারটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং আমি এটার যে সাজিয়েছি স্ক্রিপ্টটা, আমি এবং আমার কো-রাইটার আমরা একসাথে, সো চেষ্টা করেছি যেন এই শুধু ফাসাদটা দেখানো না হয় পলিটিশিয়ানের, এর পেছনে যে তার একান্ত ব্যক্তিগত জীবন, সেই জীবনে কি চলে আসলে, সেটা খুবই গুরুত্বপূর্ণ।
আচ্ছা, তো আমি একটা বিষয় বলতে চাই, তো আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা স্থানীয় মানে একটু রিমোট কোন একটা বাংলাদেশের গ্রাম, যে স্থানীয় রাজনীতিতে যে বিষয়গুলো হয় নির্বাচন থেকে শুরু করে সেখানকার বিভিন্ন ধরনের টেন্ডার বা বিভিন্ন উন্নয়নের যে বিষয়গুলো আর কি, এই লেয়ার গুলো আপনি কিভাবে মানে আপনার আপনি কিভাবে কনসেপচুয়ালাইজ করেছেন আপনি?
আচ্ছা, সো সোর্স ইন্সপিরেশন হিসেবে আমি বলবো দুটা খুব স্পেসিফিক ব্যাপার। একটা হচ্ছে যে নোনা জলের কাব্য ছবিটি তো আপনার বাংলাদেশের একদম দক্ষিণ প্রান্তের গঙ্গামতীর চরে এর গল্প আবর্তিত হয়েছে। যেই গ্রামটাতে আমরা শুট করেছিলাম সেখানে গ্রাম মানে ছোট্ট একটা জেলে পল্লী, সেখানে 22 ঘর জেলে বসবাস করত। তো সেই জেলে পল্লী ঘেঁষেই আমরা আমাদের সেট গুলো নির্মাণ করেছিলাম এবং পরবর্তীতে ওই সেট গুলো আমরা ওভাবেই রেখে আসি, কারণ তারা তাদের নানান প্রফেশনাল বিভিন্ন কাজে তারা ইউজ করতো ওই ওই সেট গুলো গুলো। তো আমি শুটিং শেষ করে আসার 1 বছর পর খবর পেতে লাগলাম যে পানি বাড়া শুরু করেছে ওই চরে, এবং আস্তে আস্তে এটা একটা স্লো প্রসেসে দেখা গেল যে আমাদের সেট সহ ওই পল্লীটা পুরোটাই পানিতে ভেসে গেল। তো তাদের যেটা হয়েছে যে জেলেদের ফার্দার নর্থ তাদেরকে রিলোকেট করতে হয়েছে। তো এরকম একবার দুইবার রিলোকেট করার পরে তারপর তো আর ধরেন যে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো, পেছনে তো জঙ্গল। তো সেই সেখানে তাদের দেখা গেল যে রিবিল্ড করতে হচ্ছে এবং তখন ফরেস্ট ডিপার্টমেন্ট এসে তাদেরকে এভিক্ট করে দিল। তারপর তাদের আর যাওয়ার কোনো জায়গা নেই, তারা এই এই যে এই সাগর পাড়ে প্রায় 40-50 বছর ধরে থাকে, অনেকের জন্ম এই জেলে পল্লীতে, তাদের আর যাওয়ার জায়গা নেই। পরবর্তীতে তারা যেটা করলো, তাদের যারা আত্মীয় স্বজন যারা বেড়িবাঁধের ওপারে বিভিন্ন গ্রামে থাকে, তাদের উঠোনে বা ব্যাকইয়ার্ডে তারা মানে ছাপড়ি তুলে তুলে থাকা শুরু করলো আর কি, আশ্রয় নিল সোজা কথা। তো এখন এই মানুষগুলো যেহেতু আমার ফিল্মে কাজ করেছে ক্যামেরার সামনে এবং ক্যামেরার পেছনে, আমি একটা দায়িত্ববোধ অনুভব করি এবং সেখানে যাওয়া শুরু করি এবং বুঝতে পারি যে তাদের নতুন ঘর দরকার, এমনকি নতুন ঘরের জন্য অ্যাপ্লিকেশন লিখতেও তাদেরকে আমি হেল্প করি। তো তারপর যখন অ্যাপ্লিকেশন নিয়ে তারা যায়, কোথায় যেতে হয়, ইউএনও অফিসে। তো এই আমার ইউএনও সম্পর্কে জানা শুরু হলো, এই এই পজিশনটা সম্পর্কে একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হলো এবং আমি দেখলাম যে আসলে এই প্রশাসনের যে অফিস লোকাল কনটেক্সটে, তো সেই পরিষদ বলে আর কি, উপজেলা পরিষদ, সেখানে জেলেরা কতটা অসহায় আসলে, ওখানে যে তাদের সার্ভিস পাওয়ার কথা অ্যাজ ভিকটিমস, তারা ক্লাইমেট চেঞ্জের ভিকটিম একদিকে, আবার একটা আনফেয়ার এভিকশনেরও ভিকটিম যেটার জন্য কোনো ধরনের কোনো নোটিশ দেওয়া হয় নাই তাদেরকে, কিন্তু তাদেরকে সেই অর্থে হেল্প করছে না প্রশাসন এবং এবং গড়িমসি করছে। তো এই ব্যাপারগুলো আমাকে নাড়া দেয়, এমনকি তাদের যারা নির্বাচিত প্রতিনিধি তারাও দেখা যায় যে মানে একটু লেনদেন না হলে নড়ে না আর কি, মানে ফাইলগুলো তারা উপরের দিকে পাঠায় না। তো এই ধরনের বাস্তবতা গুলো দেখলাম এবং দেখে আমার মনে হলো যে আসলে এখানে আরো একটা গল্প বলার আছে এবং এই গল্পটা মানে এটা একটা মাইক্রোক্রোজমে গল্পটা বলতে হবে। তো আমি একটা বেছে নিই একটা প্রত্যন্ত একটা বন ঘেঁষা একটা কাল্পনিক একটা উপজেলাকে যেটার নাম মোহগঞ্জ, কিন্তু এই মাইক্রোক্রোজমটা রিপ্রেজেন্ট করে ওভারঅল বাংলাদেশের যে আপনার সিনারিও সেটাকে, যেখানে একজন সাধারণ নাগরিক, প্রান্তিক বিশেষ করে যে নাগরিক, সে একটা উপজেলা পরিষদে যে তার যে সার্ভিস পাওয়ার কথা সেই সার্ভিস সে পায় না এবং তাকে পদে পদে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তো এটা গেল একটা একটা আরেকটা হচ্ছে যে আমি আমার পরিবারে একজন রাজনীতিবিদ আছেন, রাজনীতিবিদ পরিবারের সদস্য আমি, সো আমার বাবা, তো তার মাধ্যমে আমি আসলে অনেক কিছু জেনেছি, এমনকি আমার যে কো রাইটার সাব্বির হোসেন শোভন তারও পরিবারে একজন রাজনীতিবিদ আছে, উপজেলা লেভেলে রাজনীতিবিদ, ওরও বেশ কিছু বাস্তব অভিজ্ঞতা আছে। সো আমরা এই বাস্তব অভিজ্ঞতা গুলোর আঙ্গিকেই আসলে এই এই স্ক্রিপ্টটা সাজিয়েছি।
এই ছবির প্রোটাগনিস্ট একজন আদর্শ শিক্ষক ছিলেন, সেখান থেকে তিনি একটা স্থানীয় রাজনীতিতে যুক্ত হন, তিনি একসময় ফ্যামিলি ম্যান, একজন আদর্শ ফ্যামিলি ম্যান, তার সন্তান আছে, একটা সুন্দর একটা জীবন তিনি কাটাচ্ছিলেন, কিন্তু রাজনীতি করতে এসে তাকে কম্প্রোমাইজ করতে হলো এবং এক পর্যায়ে আমরা দেখি যে যেভাবে গল্পটা শেষ হয় যে তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে পলিটিক্স করতে এসে কি মানুষ নৈতিকভাবে একটু দুর্বল হয়ে পড়ে নাকি?
এটার এটার আসলে সহজ কোনো উত্তর নেই এবং সিনেমাটি ওরকমই একটা গ্রে জোনে অপারেট করে আসলে, এটা এটা আমার ওয়ার্ল্ড ভিউ যে আসলে একটা হচ্ছে যে সিস্টেম মানুষকে বেন্ড করে কারণ হচ্ছে যে দেখা যায় যে ওই যেটা বললাম যে কোন একটা সিক্রেট হিডেন ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপকে সার্ভ করতে হয় সব সময়, কারণ আপনি তাদের সহায়তায় হয়তো ক্ষমতায় বসেছেন, সো সেই ইন্টারেস্ট গ্রুপটাকে সার্ভ করতে হয়, সেজন্য সিস্টেম মানুষকে বেন্ড করে ফেলে। আবার এটাও আছে, এটাও সত্য যে যে ক্ষমতায় বসার পর ক্ষমতার যে ক্যারেক্টারিস্টিক, মানে খুবই ইনহেরেন্ট যে ক্যারেক্টারিস্টিক, সেটা মানুষকে চেঞ্জ করে ফেলে, মানে মানুষ সে আর তার সরলরৈখিক যে চিন্তা, জনসেবার কথা বলে তার সিটটা পাওয়া, সেটা সে আর মেনটেন করতে পারে না, দেখা যায় যে এটা একটা ইগো ট্রিপে পরিণত হয় এবং এবং নানান কমপ্লেক্সিটি যোগ হয়। তো আমার কাছে মনে হয় যে এটা এটা আসলে দুটাই, মানে আমি কোনো সহজ উত্তর দেওয়ার চেষ্টা করিনি। জহিরের ক্ষেত্রে আপনি দেখবেন যে খুবই আইডিয়ালিস্টিক একজন মানুষ এবং এবং অনেক বড় স্বপ্ন দেখায় মানুষকে, তো শুরুতে সে যে ক্যাম্পেইনে যে প্রমিসগুলো করছে, একবারের জন্য কি মনে হয় যে তার প্রমিসগুলো ফেক? সে কিন্তু বেশ জেনুইন একজন মানুষ এবং একটা অনেস্টির জায়গা থেকে সে তার ক্যাম্পেইনকে অ্যাপ্রোচ করে এবং আমরা তাকে বিশ্বাস করি, দর্শক হিসাবে বিশ্বাস করি, মোহগঞ্জের বাসীও তাকে বিশ্বাস করে, বিশেষ করে মহিলারা এবং এবং যুবকরা। তারপর যখন আস্তে আস্তে তিনি বিশ্বাস ভাঙতে শুরু করেন, তখন কিন্তু ইট বিকামস অল দ্য মোর ডিসঅ্যাপয়েন্টিং আর কি, যখন এরকম একটা মানুষ যখন বিশ্বাস ভঙ্গ করে। তো ওইটা আর কি, এটা শুধুমাত্র যে স্ক্রিপ্টটাকে ড্রামাটিক করার জন্য করা হয়েছে তা না, বাস্তবেও তাই হয় আসলে আমার কাছে মনে হয়।
একটা জিনিস হচ্ছে যে একটা যে নাসিরুদ্দিন সাহেব, ওনাকে তো বেশিরভাগ সময় আমরা দেখি যে কিছু উচ্চকিত অভিনয় করার একটা বিষয় থাকে, মানে আমার কাছে মনে হয় উনি যেসব নাটকে বা যেসব ড্রামা বা ফিল্মে অ্যাক্টিং করে উনি সত্যিকার অর্থে পরিচিতি পেয়েছেন, তার বেশিরভাগই ছিল অ্যাক্টিং এর মধ্যে কিছুটা ওভার অ্যাক্ট, কিন্তু আমি এই ছবিতে সেটা পেলাম না। আপনি কি কখনো মনে হয়েছে এরকম?
জি, আমার কাছে নাসির উদ্দিন খান ভাইকে একজন দারুণ অ্যাক্টর মনে হয়। অ্যাক্টর হিসাবে তিনি আমাদের দেশের একজন সম্পদ, কিন্তু যেটা আমার পার্সোনালি যেটা মনে হয় এবং এ ব্যাপারে নাসির ভাইয়ের সাথে আমার ডে ওয়ানে কথা হয়েছে, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমাদের যে লোকাল ইন্ডাস্ট্রি তারা নাসির ভাইকে পিজিয়ন হোল করে ফেলছে, দেখা যাচ্ছে যে খুবই সো কোট আনকোট মানে নেগেটিভ চরিত্র, যেই চরিত্রগুলো সমাজের বাঘগুলো জানে এবং সেগুলোকে এক্সপ্লয়েট করে, তো এই ধরনের চরিত্রগুলোতেই শুধু তিনি প্লে করছেন। তো নিশ্চয়ই নাসির ভাই এগুলো ভালো করেন, সেজন্যই তাকে এগুলোতে কাস্ট করা হয়, কিন্তু আমি নাসির ভাইকে বললাম যে নাসির ভাই আপনি কি একটা চ্যালেঞ্জ নেবেন কিনা, আপনাকে একজন ভালো মানুষ, একদম নিতান্তই ভালো মানুষ, গ্রাউন্ডেড একজন মানুষের চরিত্র প্লে করতে হবে। তো নাসির ভাই রাজি হলেন চ্যালেঞ্জটি নিতে, কারণ ভালো অভিনেতারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, রোলটাও বেশ মিটি একটা রোল। তবে সবচেয়ে মজার যে ব্যাপারটা যে এই ভালো মানুষটাই কিন্তু আবার দেখা যায় যে আমাদের বিশ্বাসটা অর্জন করে এবং তারপর সেটা আবার ভঙ্গ করে এবং আমাদের আমাদেরকে এক অর্থে ইউনো মানে আমরা আমরা চিনতে পারি না এই এই মানুষটাকে সিনেমায়। তো সো এই ট্রান্সফরমেশনটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা ট্রান্সফরমেশন, এবং আপনারা জানেন যে সিনেমায় আমরা আসলে সিরিয়ালি তো শুট করি না, সো আগে পরে হয়, সো একজন একজন ওনার মতো একজন দক্ষ অ্যাক্টর না পেলে আসলে এই এই ট্রান্সফরমেশনটা সাকসেসফুলি দেখানো সম্ভব হতো না। আর আমার দিক থেকে যেটা করণীয় ছিল যে নাসির ভাইকে কনস্ট্যান্টলি তার মোটিভেশন গুলো মনে করা দেওয়া, যে কেন আসলে এই এই পার্টিকুলার সিনে উনি এরকম বিহেভ করছেন। এবং আমার, আপনি যদি জিজ্ঞাসা করেন যে আমার সবচেয়ে মানে একটা একটা খুবই প্রিয় মুহূর্ত হচ্ছে সিনেমায় যখন নাসির ভাই তার স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বাড়ি মম, নাম ঝর্ণা, সো জহির এবং ঝর্ণা তারা ডিনার টেবিলে এবং জহির ঝর্ণার কাছে কমিট করে যে সে ঝর্ণার বাড়িতে বেড়াতে যাবে, অনেকদিন বেড়াতে যাওয়া হয় না, কিন্তু তারপর আবার একটা ইউএনও এর একটা ফোন কলে দেখা যায় যে সে কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায় এবং সে আর ঝর্ণাকে সময় দেয়। তো এই যে নিজের টেবিলে নিজেই স্ট্রেঞ্জার হয়ে ওঠা, ঝর্ণা এই লোকটাকে আর চিনতে পারে না, তো এটা আমাকে মানে আমার ডিরেক্টর হিসেবে এটা খুবই ইন্টারেস্টিং একটা সিন আসলে।
আপনার প্রথম ছবি সহ আপনি অনেক বেশি তরুণ ছিলেন এবং সেটাও অনেক চ্যালেঞ্জিং কাজ ছিল। এখন সেকেন্ড এই ফিল্ম করতে এসে আপনি নিজেকে কতটা ম্যাচিউর ভাবছেন এবং আগের সেই অভিজ্ঞতাটা আপনি কিভাবে এই আপনার এই ফিল্মে এসে কাজে লাগিয়েছেন?
আমার মনে হয় প্রথম ছবিটি মানে নোনাজলের কাব্য নিয়ে আপনার সাথে আজ থেকে 4 বছর আগে আমার এরকমই একটা সেশন হয়েছিল, তো তখন গল্পগুলো শেয়ার করেছিলাম যে সাগর পানির
সাথে। মাত্র ইউনিভার্সিটি পাস করে বেরিয়েছিলেন তাই না?
মানে NYU শেষ করে আমি দেশে ফিরেই 6 মাসের মধ্যে নোনাজলের কাব্য শুট করি। তার কারণ হচ্ছে যে বর্ষা ছিল জুলাই আগস্টে, এটা যেহেতু বর্ষার ছবি, সো ওই বর্ষাটা মিস হলে আসলে অনেক কিছু আমরা হারিয়ে ফেলতাম, বর্ষা তো হারাতামই, প্লাস ফাইন্যান্সের কিছু ব্যাপার ছিল। ইউ নো সামটাইমস মানে একটা গাট ফিলিং হয় না যে দিস ইজ দ্য রাইট টাইম, সো ওরকম একটা গাট ফিলিং হচ্ছিল। অনেকগুলো মানে স্টার্স অ্যালাইন হয়েছিল, মনে হচ্ছিল যে এখন রাইট সময়। তো মাস্টারের ক্ষেত্রেও অনেকটা তাই, আপনার আমরা মাস্টার ছবিটা কিন্তু শুট করেছি 2024 এপ্রিল মাসে, তো 24 এপ্রিল মাসে, এবং মে মাসে একটা উপজেলা নির্বাচন হয় 2024-এ, সো তার আগে বেশ ফেস্টিভিটি ছিল, মানুষজনের মধ্যেও এক ধরনের ভাইব্রেন্ট একটা অ্যাটমসফিয়ার ছিল, কিউরিয়াসিটি ছিল, এনথুজিয়াজম ছিল, তো এই ব্যাপারগুলো আমরা কাজে লাগিয়েছি শুটিং এর সময়। আর চ্যালেঞ্জ বলতে, যেহেতু একটা পলিটিক্যাল থ্রিলার, সো অনেক বড় ক্যানভাস, এটা ইলেকশন ক্যাম্পেইন দিয়েই শুরু হয় সিনেমা, এছাড়াও আপনার আরো বড় বড় কিছু সেট পিস সিন আছে যেগুলার স্কেল অনেক বড়, তো সেই সিনগুলোতে আমাদের প্রচুর সেকেন্ডারি এবং ব্যাকগ্রাউন্ড কাস্ট মেম্বার লেগেছে। আমরা যে আসলে বাজেট স্কেলে অপারেট করি খুবই ইন্ডিপেন্ডেন্ট রেঞ্জ, তো সেটার আর কি সেই সেই রেঞ্জে আসলে এত বড় ক্যানভাস সাজানো খুব কঠিন হয়ে যায়, তো একটা অলওয়েজ একটা ওরকম একটা টানাপোড়েনের মধ্যে ছিলাম শুটিং এর সময়। পাশাপাশি আমরা মধুপুরে শুট করেছি, তো ওখানকার বন ঘেসা যে কমিউনিটি সেখানে শুট করেছি, তবে মানুষের ভালোবাসা পেয়েছি, মানুষ অনেক সহযোগিতা করেছে, তো চ্যালেঞ্জ আর অপরচুনিটি মিলিয়েই আসলে। তবে এখানে আমি বলবো যে মাস্টারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে যে ছবিতে যেহেতু অনেক প্রত্যেকটা ফ্রেমে অনেকগুলো মুখ, মানে একজন দুজন যদি ঠিকমতো পারফর্ম না করে তাহলে কিন্তু ছবিটি তার ই হারাবে, টেম্পো হারাবে বা অডিয়েন্সের এঙ্গেজমেন্ট হারাবে, তো সেটা কনস্ট্যান্টলি আমাকে মেনটেন করতে হয়েছে যেন পারফরমেন্সটা প্রত্যেকটা লেয়ারেই, ফোরগ্রাউন্ড, মিডল গ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে অথেন্টিক হয়, রিয়েলিস্টিক হয় এবং গ্রাউন্ডেড হয়। That was the biggest challenge. আর নোনাজলের কাব্যে I guess প্রকৃতিকে সামাল দেওয়া was very challenging.
ওখানে এক জায়গায় যে নির্বাচনের সময় বা বস্তিটা ভাঙার একটা দৃশ্য আছে, যেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো কিছু বিষয় আছে। আমি যখন ওই দৃশ্যগুলি দেখছিলাম আমার কাছে সেই সেভেন সামুরাইয়ের সেই দৃশ্যগুলির কথা মনে পড়ছিল। তো আপনি ওই দৃশ্যগুলো এক্সিকিউট করার জন্য মানে আপনার কিরকম প্রস্তুতি ছিল, আপনি কিভাবে সেটা ভেবেছেন?
আমার যারা ট্রেইনড অ্যাক্টর ছিলেন সেটে উপস্থিত, তাদের সাথে যারা সেকেন্ডারি কাস্ট এবং আবার যে ব্যাকগ্রাউন্ড কাস্ট, তাদের সবার পরিচয় করিয়ে দেওয়া এবং পুরো প্রত্যেকটা অ্যাকশনের বিট স্টেপ বাই স্টেপ স্লো মোশনে করা, যেটাকে রিহার্সেল বলতে পারেন বা ড্রাই রান বলতে পারেন, এবং এই ব্যাপারগুলো অথেন্টিক হচ্ছে কিনা সেটার জন্য এক ধরনের অ্যাকশন কোঅর্ডিনেটর এবং রিয়েল পুলিশ সেটে থাকা, বিশেষ করে যারা আপনার এই ধরনের দাঙ্গা সামলিয়েছেন, এই ধরনের এক্সপিরিয়েন্স পুলিশ সেটে থাকা, তো এই এই ধরনের কিছু ব্যবস্থা ছিল আমাদের সেটে, যে কারণে যদি আপনার কাছে রিয়েলিস্টিক মনে হয়ে থাকে।
এটা কিন্তু খুব সহজ না, বিশেষ করে আমাদের দেশের মুভিতে এতটা রিয়েলিস্টিক আমি একটু কমই দেখেছি। ইভেন আমরা মুক্তিযুদ্ধের ছবি দেখি, সেখানে যে মুক্তিযুদ্ধের যে এই যে যুদ্ধের যে দৃশ্যগুলো, এগুলো অনেক সময় মনে হয় যে যুদ্ধ খেলা বা এরকম, তো এটা অনেক হার্ড এই বিশেষ করে এই ধরনের চেজিং বা এই ধাওয়া পাল্টা ধাওয়ার দৃশ্যগুলো আর কি এটাকে রিয়েলিস্টিক করা।
আপনি মুক্তিযুদ্ধের কথা বললেন, মুক্তিযুদ্ধের যে গৌরবময় ইতিহাস, সেই ইতিহাস নিয়ে আমারও সিনেমা বানানোর ইচ্ছা আছে, তবে এই এই একটা কারণে আমি এখনো এরকম একটা টপিক এখনো হাত দেইনি বা ট্যাকেল করিনি, কারণ আমাকে ওরকম বাজেট আমাকে অ্যারেঞ্জ করতে হবে এবং ওরকম প্রোডাকশন সাপোর্ট অ্যারেঞ্জ করতে হবে, কারণ ওই রিয়ালিজম খুবই খুবই ইম্পর্টেন্ট। সো বলতে পারেন যে মাস্টার এটা একটা একটা স্টেপিং স্টোন, এক ধাপ আমি এগুলাম। হোপফুলি ইন দ্য নিয়ার ফিউচার আমি মুক্তিযুদ্ধের গল্প একটা বড় ক্যানভাসে আমি বলতে পারবো। এবং রিসেন্টলি কয়েকটা ফিল্ম হয়েছে, যেমন পাভেল পালিকোস্কির কোল্ড ওয়ার, তারপর রিসেন্টলি যে এবার কানে যেটা বের হলো ফাদারল্যান্ড, এই ধরনের ছবিগুলো কিন্তু এই পিরিয়ডটাকে এত অথেন্টিক্যালি ধরে, তো এগুলো আমার কাছে বড় ইন্সপিরেশন। আমার আমার একটা এরকম একটা পিরিয়ড ফিল্ম বানানোর
এই অথেন্টিসিটিটা মানে খুবই ইম্পর্টেন্ট। তো এবার আমি একটু সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে একটু কথা বলতে চাই। এই ছবি সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল তো এটা এন্ট্রি পেলো, পেয়েছে, এটা ছবিটা শো হবে। তো আপনার কিভাবে আপনি এটাতে যুক্ত হলেন, আপনার ছবির কিভাবে এটাতে এন্ট্রি পেলো, সেই বিষয়ে সেই অভিজ্ঞতাটা একটু জানতে চাই।
জি, আমরা আমাদের ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো 54তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফেব্রুয়ারিতে। তো সেখানে আমরা বিগ স্ক্রিন কম্পিটিশনে ছিলাম এবং আমরা ফেস্টিভ্যাল শেষে সেই কম্পিটিশনের যে টপ পুরস্কার বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড পেলাম আমরা। তো সেই বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড পাওয়ার পরে ছবি নিয়ে আসলে আগ্রহ অনেক বেড়ে যায় ইন্ডাস্ট্রির এবং প্রেসেরও। সো বিভিন্ন জায়গায় রিভিউ লেখা হয়, স্ক্রিন ইন্টারন্যাশনাল, ভ্যারাইটি, এশিয়ান মুভি পালস, ফিল্ম ভার্ডিক্ট, হলিউড রিপোর্টার নিউজ করে আমাদেরকে নিয়ে। তো তাতে যেটা হয় যে সেলস এজেন্টের চোখে পড়ে, ফেস্টিভ্যাল স্ট্র্যাটেজিস্টদের চোখে পড়ে, পাবলিসিস্ট, ফেস্টিভ্যাল প্রোগ্রামার, সবার চোখে পড়ে মাস্টার ছবিটি। এবং এখন আমাদের একজন সেলস এজেন্ট আছে ESTN8, যারা এবার মাস্টার ফিল্মে মাস্টারকে রিপ্রেজেন্ট করেছে, একজন পাবলিসিস্ট আছে, একজন ফেস্টিভ্যাল স্ট্র্যাটেজিস্ট আছে। সো এই একটা টিম কাজ করছে আসলে, ইন্টারন্যাশনাল একটা টিম, তাদের মাধ্যমে আসলে আমরা ডিস্ট্রিবিউটরদের সাথে যোগাযোগ করছি, ফেস্টিভ্যালদের সাথে যোগাযোগ করছি। তো তাতে বিষয়টা কিছুটা সহজ হয়, যেহেতু একটা বড় পাহাড় আমি বলবো যে নিজেই অতিক্রম করেছি, আমি এই ছবির একমাত্র প্রডিউসার। এখন মনে হয় যে ভালো লাগছে যে একটা টিম কাজ করছে আমার সাথে। অফকোর্স প্রোডাকশনের সময় আমার সাথে একটা, ও তো সে সময় একটা বড় একটা টিম ছিল, বিশেষভাবে উল্লেখ করতে চাই আমার যিনি সিনেমাটোগ্রাফার তুহিন তামিজুল, আমার প্রোডাকশন ডিজাইনার জোনাকি ভট্টাচার্য, কস্টিউমে ছিলেন বিজয়া, রিয়াসাত হায়দার, গোলাম মুন্তাকিম। তো এই মানুষগুলো মিলে, আমি সবাই মিলে আমরা ছবিটা বানিয়ে ফেললাম ঠিকই, কিন্তু পোস্ট প্রোডাকশন করতে দেখেন 1 থেকে 1.5 বছর সময় কিন্তু লেগেই গেল। কেন লেগে গেল? কারণ এটা আমাদের দেশের ফিল্ম মেকিং এর বাস্তবতা। দেখা যায় যে প্রোডাকশনেই বাজেট শেষ হয়ে যায় বা অধিকাংশ বাজেট শেষ হয়ে যায়, তারপর আবার রেইজ করতে হয় ফান্ডিং, প্লাস আমাদের পোস্ট প্রোডাকশনে কিছু 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 জায়গায় আমরা এখনো পিছিয়ে, এই জায়গাগুলো দেখা যায় যে একটু দেশের বাইরে কমপ্লিট করতে হয়। এই ছবির আপনার ফাইনাল যে গ্রেডিং, প্যাকেজিং এবং মিক্সিং হয়েছে কোরিয়াতে, সেউল এবং বুসান। জি, তো তো তাতেও একটা আন্তর্জাতিক মাত্রা যোগ হয়েছে। সবকিছু মিলিয়ে এগুলো সবই আসলে হেল্প করে একটা ছবিকে বড় বড় ফেস্টিভ্যাল গুলো রেডারে আসতে। আপনি জানেন যে সিডনি এমন একটা ফেস্টিভ্যাল যেটা একদম কান ফিল্ম ফেস্টিভ্যালের ঠিক পরের সপ্তাহেই হয়। সো তার মানে কানের সব টাইটেল আসলে সিডনিতে চান্স পাওয়ার জন্য কম্পিট করে। তো ওর মাঝখানে আমরা যেহেতু রটারডাম অ্যাওয়ার্ড উইনার, আমাদের জন্য কিছুটা সুবিধা হয়েছে আর কি সিলেক্টেড হতে। এবং এবার টোটাল 5টা ছবি চান্স পেয়েছে দক্ষিণ এশিয়া থেকে, তো তার মধ্যে আমরা বাংলাদেশের পতাকা উড়াচ্ছি। সো এটা একটা গর্বের ব্যাপার আমাদের জন্য।
ফিল্মটার জন্য কি কোনো মানে গ্রান্ট পেয়েছিলেন কোনো অর্গানাইজেশন থেকে?
জি, সো বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র অনুদান পেয়েছিলাম মাস্টার ছবির জন্য, আর বাকি সব ফাইন্যান্সিং হচ্ছে প্রাইভেট, প্রাইভেট ইকুইটি।
তো এবার নতুন কোন ছবি, নতুন প্রজেক্ট, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে মুক্তিযুদ্ধ নিয়ে ছবি করতে চান।
আমার তৃতীয় পূর্ণদৈর্ঘ্য ছবির এখন পোস্ট প্রোডাকশন চলছে। সো ওই যে গল্পটা বলেছিলাম না, যে আমার নোনাজলের কাব্যের জেলে ভাইদের জীবনের সুখ দুঃখ নিয়ে শুটিংটা শেষ হওয়ার পরেও আমি আমি একটু ডিল করেছি এবং ক্যামেরাটাও সাথে ছিল। সো প্রায় 3 থেকে 4 বছর আমি ধরেন প্রত্যেক 6 মাস অন্তর অন্তর গিয়েছি। তাদের পুনর্বাসনের যে প্রক্রিয়াটা সেটা আমি ডকুমেন্ট করেছি, প্লাস জলবায়ুর যে পরিবর্তন সেটার কারণে ইলিশ মাছ কমে যাওয়া, আনসার্টেন হয়ে যাওয়া, মার্কেট লিঙ্কেজ গুলো, তারপর আমার যারা ইয়াং যারা অ্যাক্টর ছিল, আপনার মনে আছে নোনাজলের কাব্যে যারা যারা চাইল্ড অ্যাক্টর ছিল তারা এখন বড় হয়েছে, টিনেজ হয়েছে, কেউ কেউ স্কুল ধরে রাখতে পেরেছে, কেউ পারেনি, তাকে এখন সাগরে যেতে হয়। তো এই যে তাদের জীবনের বাস্তবতা একটা ফর্কের মতো দুভাগে ভাগ হয়ে গেল, তো এই ব্যাপারগুলো নিয়ে নতুন একটা সিনেমা বানাচ্ছি। এটা অ্যাকচুয়ালি ফিকশন না, এটা নন ফিকশন ডকুমেন্টারি, তো সেটার এখন এডিটিং চলছে। সো আশা করছি এই বছরের মধ্যেই শেষ হবে। এই ছবিটার নাম হচ্ছে তুফান আইতেছে, বা ইংরেজিতে টাইড ইজ রাইজিং।
তো মাস্টার ছবিটা বাংলাদেশে কবে রিলিজ দিতে চাচ্ছেন?
মাস্টার ছবিটা আশা করছি অগস্ট মাসে আমরা রিলিজ দিব, তো আমরা প্রস্তুতি শুরু করতে যাচ্ছি আর কি রিলিজের জন্য।
তো সবশেষে আমি জানতে চাচ্ছি যে আপনি আর কিছু যোগ করতে চান কিনা, এবং আমাদের অস্ট্রেলিয়ার অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা।
জি, আপনাকে অনেক ধন্যবাদ আবারও আমাকে আপনার এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আর যারা এই অনুষ্ঠানটি দেখছেন বা শুনছেন, আমাদের আগামী সপ্তাহেই আমাদের অস্ট্রেলিয়ান প্রিমিয়ার হতে যাচ্ছে। স্পেসিফিক্যালি বললে জুনের 4 তারিখ আমাদের অস্ট্রেলিয়ান প্রিমিয়ার 8:45 সিডনিতে, এবং জুনের 8 তারিখে আমাদের দ্বিতীয় স্ক্রিনিং। আশা করব যারা ডায়াসপোরা আছেন, যারা আমাদের বাংলাদেশি ভাই বোনেরা সিডনিতে থাকেন, তারা সকলে মিলে দলে বলে এসে আমাদের এই দুটো স্ক্রিনিং কে প্রাণবন্ত করে তুলবেন, কারণ আপনাদেরকে পাশে পেলে মাস্টারের অগ্রযাত্রা আরো আরো বেগ পাবে। আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, হলে এসে ছবিটি দেখুন। এবং সবচেয়ে একটা বড় সংবাদ হচ্ছে আমি নিজে থাকব হলে উপস্থিত। সো আশা করব যে আপনাদের সবার সাথে দেখা হবে, পরিচয় হবে, ও মাস্টার নিয়ে আরো অনেক আলাপ হবে।
অনেক ধন্যবাদ রেজওয়ান শাহরিয়ার সুমিত, এসবিএস বাংলাকে সময় দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ।
এরকম স্টোরি আরও শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই, কিংবা যেখান থেকেই আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।